তখন ঈসা পাক রুহের দেওয়া আনন্দে আনন্দিত হইয়া বলিলেন, পিতা, বেহেস্ত ও দুনিয়া প্রভু, আমি তোমার গৌরব করি, কারণ তুমি এ সমস্ত বিষয়ে জ্ঞানী ও বুদ্ধিমানদের নিকট হইতে লুকাইয়া রাখিয়াছ, কিন্তু শিশুর মতো লোকদের নিকট প্রকাশ করিয়াছ। হাঁ পিতা, তোমার ইচ্ছা মতেই ইহা হইয়াছে। আমার পিতা আমার হাতে সমস্ত কিছুই দিয়াছেন, পিতা ছাড়া আর কেহ জানে না পুত্র কে, আবার পুত্র ছাড়া আর কেহ জানে না পিতা কে। ইহা ছাড়া পুত্র যাহার নিকট পিতাকে প্রকাশ করিতে ইচ্ছা করেন কেবল সেই জানে। পরে তিনি সাহাবিদের দিকে ফিরিয়া তাহাদের গোপনে বলিলেন, তোমরা যাহা যাহা দেখিতেছ তাহা যাহারা দেখিতে পায় তাহারা ধন্য। আমি তোমাদের বলিতেছি, তোমরা যাহা যাহা দেখিতেছ অনেক নবী ও রাজা তাহা দেখিতে চাহিয়াও দেখিতে পান নাই, আর তোমরা যাহা যাহা শুনিতেছ তাহা শুনিতে চাহিয়াও শুনিতে পান নাই। দয়ালু সমরিয়ের গল্প। একবার একজন আলেম ঈসার নিকটে আসিলেন। ঈসাকে পরীক্ষা করিবার জন্য সেই আলেম বলিলেন, হুজুর, কি করিলে আমি অনন্ত জীবন লাভ করিতে পারিব? ঈসা তাহাকে বলিলেন, মুসার শরীয়তে কি লেখা আছে, সেখানে কি পড়িয়াছেন? সে আলেম ঈসাকে উত্তর দিলেন, তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত মন দিয়া প্রভু যিনি তোমার খোদা তাহাকে মহব্বত করিবে, আর তোমার প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করিবে। ঈসা তাহাকে বলিলেন, আপনি ঠিক উত্তর দিয়াছেন, যদি আপনি তাহা করিতে থাকেন তবে জীবন পাইবেন। সেই আলেম নিজেকে ধার্মিক দেখাবার জন্য ঈসাকে বলিলেন, আমার প্রতিবেশী কে? ঈসা উত্তর দিলেন, একজন লোক জেরুজালেম হইতে জিরুহ শহরে যাইবার সময়ে ডাকাতদের হাতে পড়িল। তাহারা লোকটির কাপড় খুলিয়া ফেলিল এবং তাহাকে মারিয়া আধ মরা করিয়া রাখিয়া গেল। পরে একজন ইমাম সে পথ দিয়া যাইতেছিলেন, তিনি সেই লোকটিকে দেখিয়া পাশ কাটাইয়া চলিয়া গেলেন। ঠিক সেইভাবে একজন লেবিও সেই জায়গায় আসিল এবং তাহাকে দেখিতে পাইয়া পাশ কাটাইয়া চলিয়া গেল। তারপর সমরিয়া প্রদেশের একজন লোক সেই পথ দিয়া যাইতে যাইতে ওই লোকটির কাছাকাছি আসিল। তাহাকে দেখিয়া তাহার মমতা হইল। লোকটির নিকটে গিয়া সে তাহার আঘাতের উপর তেল আর আঙ্গুর রস ঢালিয়া দিয়া বাঁধিয়া দিল। তারপর তাহার নিজের গাধার উপর তাহাকে বসাইয়া একটা হোটেলে লইয়া গিয়া তাহার সেবা যত্ন করিল। পরের দিন সেই সমরীয় দুইটা দিনার বাহির করিয়া হোটেলের মালিককে দিয়া বলিল, এই লোকটিকে যত্ন করিবেন, যদি ইহার চেয়ে বেশি খরচ হয় তবে আমি ফিরিয়া আসিয়া তাহা শোধ করিব। শেষে ঈসা বলিলেন, এখন আপনার কি মনে হয়, এই তিনজনের মধ্যে কে সেই ডাকাতদের হাতে পড়া লোকটির প্রতিবেশী? সেই আলেম বলিলেন, যে তাহার প্রতি রহম করিল সেই লোক। তখন ঈসা তাহাকে বলিলেন, তাহা হইলে আপনিও গিয়া সেই রকম করুন। হযরত মার্থা ও তাহার বোন। ইহার পরে ঈসা ও তাহার সাহাবীরা পথ চলিতে চলিতে কোনো একটা গ্রামে ঢুকিলেন। সেখানে মার্থা নামে একজন স্ত্রীলোক আনন্দিত হইয়া তাহার ঘরে ঈসাকে গ্রহণ করিলেন। মরিয়ম নামের মার্থার একজন বোন ছিলেন, তিনি প্রভুর পায়ের নিকটে বসিয়া তাহার কথা শুনিতেছিলেন। মার্থা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করিতে ব্যস্ত ছিলেন, তাই তিনি আসিয়া বলিলেন, প্রভু, আপনি কি দেখেন না আমার বোন সমস্ত কাজ একা আমার উপর ফেলিয়া দিয়াছে? আপনি উহাকে বলুন যেন সে আমাকে সাহায্য করে। তখন প্রভু মার্থাকে বলিলেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত ও ব্যস্ত, কিন্তু একটাই মাত্র দরকারি বিষয় আছে। মরিয়ম সেই ভালো বিষয়টাই বাছিয়া লইয়াছে, উহা তাহার নিকট হইতে লইয়া যাওয়া হইবে না। মুনাজাতের বিষয়ে শিক্ষা। এক সময়ে ঈসা কোনো একটা জায়গায় মুনাজাত করিতেছিলেন। মুনাজাত শেষ হইলে পর তাহার একজন সাহাবি তাহাকে বলিলেন, প্রভু, বাপতিস্মদাতা ইয়াহিয়া যেমন তাহার সাহাবিদের মুনাজাত করিতে শিখাইয়াছিলেন, তেমনি আমাদেরও আপনি মুনাজাত করিতে শিখান। ঈসা তাহাদের বলিলেন, যখন তোমরা মুনাজাত করো তখন বলিও, পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, প্রত্যেক দিনের খাবার তুমি আমাদের প্রত্যেক দিন দাও, আমাদের পাপ ক্ষমা করো, কারণ যাহারা আমাদের বিরুদ্ধে পাপ করে আমরা তাহাদের ক্ষমা করি, আমাদের তুমি পরীক্ষায় পড়িতে দিও না। তারপর ঈসা তাহার সাহাবিদের বলিলেন, মনে করো মধ্যরাত্রে তোমাদের মধ্যে একজন তাহার বন্ধুর বাড়িতে গিয়া বলিল, বন্ধু, আমাকে তিনটা রুটি ধার দাও, আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার নিকট আসিয়াছে, তাহাকে খাইতে দিবার মতো আমার কিছুই নাই। তখন ঘরের ভিতর হইতে তাহার বন্ধু উত্তর দিল, আমাকে কষ্ট দিও না, দরজা এখন বন্ধ, আর আমার ছেলেমেয়েরা বিছানায় আমার নিকটে শুইয়া আছে, আমি উঠিয়া তোমাকে কিছুই দিতে পারিব না। আমি তোমাদের বলিতেছি, সে যদি বন্ধু হিসাবে উঠিয়া তাহাকে কিছু নাও দেয়, তবু লোকটি বারবার অনুরোধ করিতেছে বলিয়া সে উঠিবে এবং তাহার যাহা দরকার তাহা তাহাকে দিবে। এই জন্য আমি তোমাদের বলিতেছি, চাও তোমাদের দেওয়া হইবে, খোঁজ কর পাইবে, দরজায় আঘাত করো তোমাদের জন্য খোলা হইবে, যাহারা চায় তাহারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে পায়, আর যে দরজায় আঘাত করে তাহার জন্য দরজা খোলা হয়। তোমাদের মধ্যে এমন লোক কে আছে যে তাহার ছেলে মাছ চাহিলে তাহাকে সাপ দিবে, কিংবা ডিম চাহিলে বিছা দিবে? তাহা হইলে তোমরা খারাপ হইয়াও যদি তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে যাহারা বেহেশতি পিতার নিকট চায়, তিনি যে তোমাদের পাক রূহকে দিবেন ইহা কত না নিশ্চয়ই। খোদাবন্ত ঈসা মসীহ কাহার সাহায্যে কাজ করেন? অন্য এক সময়ে ঈসা একটা বোবা ভূত দূর করিতেছিলেন। ভূত দূর হইয়া গেলে পর বোবা লোকটা কথা বলিতে লাগিল, ইহাতে লোকেরা আশ্চর্য হইল, কিন্তু কয়েকজন বলিল, ভূতদের রাজা বেলশবুলের সাহায্যে সে ভূত ছাড়ায়। অন্য লোকেরা ঈসাকে পরীক্ষা করিবার জন্য বেহেস্ত হইতে একটা চিহ্ন দেখাইতে বলিল। তাহাদের মনের কথা বুঝিতে পারে ঈসা বলিলেন, যে রাজ্য নিজের মধ্যে ভাগ হইয়া যায় সেই রাজ্য ধ্বংস হয়, আবার কোনো পরিবারের মধ্যে যদি ভাগ হইয়া যায় তবে সেই পরিবারও টিকে না। শয়তানও যদি নিজের বিরুদ্ধে দাঁড়ায় তবে কেমন করিয়া তাহার রাজ্য টিকিবে? আপনারা বলিতেছেন আমি বেলশবুলের সাহায্যে ভূত ছাড়াই, বেশ ভালো, আমি যদি বেলশবুলের সাহায্যেই তাহাদের ছাড়াই তবে আপনাদের লোকেরা কাহার সাহায্যে ভূত ছাড়ায়? আপনারা ঠিক কথা বলিতেছেন, কিনা আপনাদের লোকেরাই তাহা বিচার করিবেন, কিন্তু আমি যদি খোদার সাহায্যে ভূত ছাড়াই তবে খোদার রাজ্য তো আপনাদের নিকটে আসিয়াছে। একজন বলবান লোক সমস্ত রকম অস্ত্র শস্ত্র লইয়া যখন নিজের ঘর পাহারা দেয় তখন তার জিনিসপত্র নিরাপদে থাকে, কিন্তু তাহার চেয়ে বলবান কেহ আসিয়া যদি তাহাকে আক্রমণ করিয়া হারাইয়া দেয়, তবে যে অস্ত্র শস্ত্রের উপর সে নির্ভর করিয়াছিল অন্য লোকটা সেইগুলি কাড়িয়া লয় আর লুট করা জিনিসগুলি ভাগ করিয়া লয়। যদি কেহ আমার পক্ষে না থাকে তবে তো সে আমার বিপক্ষে আছে, যে আমার সঙ্গে কুড়ায় না সে ছড়ায়। কোনো ভূত যখন একজন লোকের মধ্য হইতে বাহির হইয়া যায় তখন সে বিশ্রামের খোঁজে শুকনা জায়গার মধ্য দিয়া ঘোরাফিরা করিতে থাকে, পরে তাহা না পাইয়া সে বলে, আমি যে ঘর হইতে বাহির হইয়া আসিয়াছি আবার আমি সেই ঘরে ফিরিয়া যাইব, ফিরে আসিয়া সেই ঘরটা সে খালি পরিষ্কার এবং সাজান দেখিতে পায়, তখন সে গিয়া নিজের চেয়েও খারাপ অন্য আরও ষাটটা ভূত সঙ্গে করিয়া লইয়া আসে এবং সেখানে ঢুকিয়া বাস করিতে থাকে। তাহার ফলে সেই লোকটার প্রথম দশা হইতে শেষ দশা আরও খারাপ হয়। ঈসা যখন কথা বলিতেছিলেন তখন ভিড়ের মধ্য হইতে একজন স্ত্রীলোক চিৎকার করিয়া বলিল, ধন্য সে স্ত্রীলোক যিনি আপনাকে গর্ভে ধরিয়াছেন এবং বুকের দুধ খাওয়াইয়াছেন। কিন্তু ঈসা বলিলেন, ইহার চেয়ে বরং তাহারা ধন্য যাহারা খোদার কালাম শুনে এবং সেই মতো কাজ করে। নানারকম শিক্ষা। আরো লোক ঈসার চারিদিকে জড় হইতে থাকিল। তখন ঈসা বলিলেন, এই কালের লোকেরা খারাপ, তারা চিহ্নের খোঁজ করে, কিন্তু নবী ইউনুসের চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন তাদের দেখান হইবে না। নিনবী শহরের লোকদের জন্য ইউনুস যেমন নিজেই চিহ্ন হইয়াছিলেন, এই কালের লোকদের জন্য ঠিক তেমনই মনুষ্যপুত্র চিহ্ন হইবেন। বিচারের দিনে দক্ষিণ দেশের রানী উঠিয়া এই কালের লোকদের দোষ স্পষ্ট করিয়া তুলিবেন, কারণ সুলাইমান রাজার জ্ঞানের কথাবার্তা শুনিবার জন্য তিনি দুনিয়ার শেষ সীমা হইতে আসিয়াছিলেন। আর দেখুন, এখানে সুলাইমানের চেয়েও আরও মহান একজন আছেন। বিচারের দিনে নিনবী শহরের লোকেরা উঠিয়া এই কালের লোকদের দোষ স্পষ্ট করিয়া তুলিবে, কারণ ইউনুসের প্রচারের ফলে নিনবীর লোকেরা পাপ হইতে মন ফিরাইছিল। আর দেখুন, এখানে ইউনুসের চেয়েও আরও মহান একজন আছেন। কেহ বাতি জ্বালাইয়া কোনো গোপন জায়গায় বা ঝুড়ির নিচে রাখে না, বরং বাতিদানের উপরেই রাখে, যেন যাহারা ভিতরে ঢুকে তাহারা আলো দেখিতে পায়। আপনার চোখ আপনার দেহের প্রদীপ। যদি আপনার চোখ ভালো হয় তবে আপনার সমস্ত দেহ আলোতে পূর্ণ হইবে, কিন্তু চোখ মন্দ হইলে আপনার দেহ অন্ধকারে পূর্ণ হইবে। আপনার মধ্যে যে আলো আছে তাহা যেন অন্ধকার না হয়, সেই জন্য সাবধান থাকুন। আপনার সারা দেহ যদি আলোতে পূর্ণ হয় এবং একটু অন্ধকার না থাকে তবে তাহা সম্পূর্ণ আলোময় হইবে, ঠিক যেমন বাতির আলো আপনার উপর পড়িলে আপনার দেহ আলোময় হয়। ধর্মনেতাদের সম্বন্ধে খোদাবন্দ ঈসা মসীহের মতামত। ঈসা কথা বলা শেষ করিলে পর একজন ফরিসি ঈসাকে খাইবার দাওয়াত করিলেন। তখন ঈসা ভিতরে গিয়া খাইতে বসিলেন। সেই ফরিসি যখন দেখিলেন খাইবার আগে ঈসা ধর্মীয় নিয়ম মতো হাত ধুইলেন না, তখন তিনি আশ্চর্য হইলেন। প্রভু তাকে বলিলেন, তবে শুনুন, আপনারা অর্থাৎ ফরিসিরা বাসনকুসনের বাহিরের দিক পরিষ্কার করিয়া থাকেন, কিন্তু আপনাদের ভিতরের দিক লোভ ও খারাপিতে ভরা। আপনারা মূর্খ। যিনি বাহিরের দিক তৈরি করিয়াছেন তিনি কি ভিতরের দিকও তৈরি করেন নাই? আপনাদের বাসনকুসনের ভিতরে যাহা আছে তাহাই বরং ভিক্ষার মতো দান করুন, দেখিবেন সমস্ত কিছুই আপনাদের নিকট হালাল হইবে। ধিক পরিশিরা, আপনারা খোদাকে পুদিনা, তেজপাতা ও সমস্ত রকম শাকের দশ ভাগের এক ভাগ দিয়া থাকেন, কিন্তু ন্যায়বিচার ও খোদার প্রতি মহব্বতের দিকে মনোযোগ দেন না। আগেরগুলি পালন করিবার সঙ্গে সঙ্গে পরেরগুলিও পালন করা আপনাদের উচিত। ধিক পরিশিরা, মজলিস খানার প্রধান প্রধান আসনে বসিতে এবং হাটে বাজারে সম্মান পাইতে আপনারা ভালোবাসেন, ধিক আপনাদের। আপনারা তো চিহ্ন না দেওয়া কবরের মতো, লোকে না জানিয়া তাহার উপর দিয়া হাঁটিয়া যায়। তখন আলেমদের মধ্যে একজন ঈসাকে বলিলেন, হুজুর, এই কথা বলি আপনি আমাদেরও অপমান করিতেছেন। ঈসা বলিলেন, ধিক আলেমেরা, আপনারা লোকদের উপর ভারী বোঝা চাপাইয়া দিয়া থাকেন, কিন্তু তাহাদের সাহায্য করিবার জন্য নিজেরা একটা আঙ্গুলও নাড়ান না। ধিক আপনাদের, নবীদের কবর আপনারা নূতন করিয়া গাঁথিয়া থাকেন, অথচ আপনাদের পূর্বপুরুষেরাই তো তাদের খুন করিয়াছিল, সেজন্য আপনাদের পূর্বপুরুষদের কাজের সাক্ষী আপনারাই এবং তাহাদের সেই কাজ আপনারা মানিয়াও লইতেছেন। একদিকে তাহারা নবীদের খুন করিয়াছে, অন্যদিকে আপনারা সেই নবীদের কবর গাঁথিতেছেন। এই জন্য খোদা তাহার নিজের জ্ঞানে এই কথা বলিয়াছেন, আমি তাহাদের নিকটে নবীদের ও প্রেরিতদের পাঠাইয়া দিব, তাহাদের মধ্যে কয়েকজনকে তাহারা খুন করিবে এবং অন্যদের উপর অত্যাচার করিবে। ইহার ফলেই দুনিয়া সৃষ্টির সময় হইতে আরম্ভ করিয়া যতজন নবীকে খুন করা হইয়াছে তাহাদের রক্তের দায়ী হইবে এই কালের লোকেরাই। হ্যাঁ, আমি আপনাদের বলিতেছি, হাবিলের খুন হইতে আরম্ভ করিয়া যে জাকারিয়াকে বেদী এবং পবিত্র স্থানের মধ্যে মারিয়া ফেলা হইয়াছিল সেই জাকারিয়ার খুন পর্যন্ত সমস্ত রক্তের দায়ী হইবে এই কালের লোকেরাই। ধি কালেমেরা, আপনারা জ্ঞানের চাবি লইয়া গিয়াছেন, নিজেরও ভিতরে ঢুকেন নাই এবং যাহারা ভিতরে ঢুকিতে চাহিতেছিল তাহাদেরও ঢুকিতে দেন নাই। তিনি সেই জায়গা ছাড়িয়া চলিয়া যাইবার সময়ে আলেমেরা এবং ফরিসিরা তাহার বিরুদ্ধে শত্রুতা করিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়া গেলেন। নানা বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করিয়া তাহাকে কথার ফাঁদে ফেলিবার জন্য তাহারা অপেক্ষা করিতে লাগিলেন। সাহাবিদের শিক্ষাদান। ইতিমধ্যে হাজার হাজার লোক এমনভাবে জড়ো হইল যে তাহারা ঠেলাঠেলি করিয়া একজন অন্যজনের উপর পড়িতে লাগিল। তখন ঈসা প্রথমে তাহার সাহাবিদের বলিলেন, ফরিসিদের খামি হইতে সাবধান হও। সেই খামি তাহাদের ভণ্ডামি, লুকানো সমস্ত কিছুই প্রকাশ পাইবে এবং গোপন সমস্ত কিছুই জানানো হইবে। তোমরা অন্ধকারে যাহা বলিয়াছ তাহা লোকে আলোতে শুনিবে, ভিতরের ঘরে যাহা কানে কানে বলিয়াছ তাহা ছাদের উপর হইতে প্রচার করা হইবে। বন্ধুরা আমার, আমি তোমাদের বলিতেছি, যাহারা দেহ ধ্বংস করিবার পরে আর কিছুই করিতে পারে না তাহাদের ভয় করিও না। কাহাকে ভয় করিবে আমি তোমাদের তাহা বলিয়া দিতেছি। তোমাদের মারিয়া ফেলিবার পরে দোজখে ফেলিয়া দিবার ক্ষমতা যাহার আছে তাহাকেই ভয় করিও। হ্যাঁ, আমি তোমাদের বলিতেছি, তাহাকেই ভয় করিও। পাঁচটা চড়াই পাখি কি বিশ পয়সায় বিক্রি হয় না? তবু খোদা সেইগুলির একটাকেও ভুলিয়া যান না। এমনকি তোমাদের মাথার চুলগুলিও তাহার গণা আছে, ভয় করিও না। হাজার হাজার চড়াই পাখির চেয়েও তোমাদের মূল্য অনেক বেশি। আমি তোমাদের বলিতেছি, যে কেহ লোকদের সামনে আমাকে স্বীকার করে মনুষ্যপুত্র ও তাহাকে খোদার ফেরেস্তাদের সামনে স্বীকার করিবেন, কিন্তু যে কেহ আমাকে লোকদের সামনে অস্বীকার করে তাহাকে খোদার ফেরেস্তাদের সামনে অস্বীকার করা হইবে। মনুষ্যপুত্রের বিরুদ্ধে কেহ কোনো কথা বলিলে তাহাকে ক্ষমা করা হইবে, কিন্তু যে পাক রুহের বিরুদ্ধে কুফরি করে তাহাকে ক্ষমা করা হইবে না। লোকে তোমাদের যখন মজলিসখানায় এবং শাসনকর্তা ও ক্ষমতাশালী লোকদের সামনে লইয়া যাইবে, তখন কিভাবে নিজের পক্ষে কথা বলিবে বা কি উত্তর দিবে সেই বিষয়ে ভাবিও না। কি বলিতে হইবে পাক রুহই সেই মুহূর্তে তাহা তোমাদের শিখাইয়া দিবেন। মূর্খ ধনী লোকের গল্প। ভিড়ের মধ্যে হইতে একজন লোক ঈসাকে বলিল, হুজুর, আমাদের পিতা যে সম্পত্তি আমাদের জন্য রাখিয়া গিয়াছেন আমার ভাইকে তাহা আমার সঙ্গে ভাগ করিয়া লইতে বলুন। ঈসা তাহাকে বলিলেন, বিচার করিবার বা আপনাদের মধ্যে সম্পত্তি ভাগ করিয়া দিবার অধিকার আমাকে কে দিয়াছে? তারপর ঈসা লোকদের বলিলেন, সাবধান, সমস্ত রকম লোভের হাত হইতে নিজেদের রক্ষা করুন, কারণ অনেক বিষয়ে সম্পত্তি থাকাই মানুষের জীবনের সবচেয়ে দরকারি বিষয় নয়। ইহার পরে ঈসা লোকদের শিক্ষা দিবার জন্য এই গল্পটি বলিলেন। কোনো একজন ধনী লোকের জমিতে অনেক ফসল হইয়াছিল, এই জন্য সে মনে মনে বলিতে লাগিল, এত ফসল রাখিবার জায়গা তো আমার নাই, আমি এখন কি করি? আচ্ছা, আমি একটা কাজ করিব, আমার গোলাঘরগুলি ভাঙিয়া ফেলিয়া বড় বড় গোলাঘর তৈরি করিব এবং আমার সমস্ত ফসল ও ধন সেখানে রাখিব। পরে আমি নিজেকে বলিব, অনেক বৎসরের জন্য অনেক ভালো ভালো জিনিস জমা করা আছে, আরাম করো, খাওয়া দাওয়া করো, আমোদ আহ্লাদে দিন কাটাও। খোদা কিন্তু তাহাকে বলিলেন, ও হে বোকা, আজ রাত্রেই তোমাকে মরিতে হইবে। তাহা হইলে যে সমস্ত জিনিস তুমি জমা করিয়াছ সেইগুলি কে ভোগ করিবে? গল্পের শেষে ঈসা বলিলেন, যে লোক নিজের জন্য ধন সম্পত্তি জমা করে অথচ খোদার চোখে ধনী নয় তাহার অবস্থা ওই রকমই হয়। জীবনের কতগুলি দরকারি বিষয়ে শিক্ষা। ইহার পরে ঈসা তাহার সাহাবিদের বলিলেন, এই জন্যই আমি তোমাদের বলিতেছি কি খাইবে বলিয়া বাঁচিয়া থাকিবার বিষয়ে কিংবা কি পরিবে বলিয়া দেহের বিষয়ে ভাবিও না। জীবনটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয়, আর দেহটা কেবল কাপড় চুপুরের ব্যাপার নয়। কাকগুলির দিকে চাইয়া দেখো, তাহারা বীজও বোনে না, ফসলও কাটে না। তাহাদের গুদাম ঘর বা গোলাঘরও নাই, তবু খোদা তাদের খাওয়াইয়া থাকেন। তোমরা তো পাখিদের চেয়ে আরও বেশি মূল্যবান। তোমাদের মধ্যে কে চিন্তা ভাবনা করিয়া নিজের আয়ু এক ঘন্টা বাড়াইতে পারে? তাহা হইলে এই সামান্য কাজটাও যদি তোমরা করিতে না পারো, তবে অন্যান্য বিষয়গুলির জন্য কেন চিন্তা করো? ভাবিয়া দেখো, ফুল কেমন করিয়া বাড়িয়া ওঠে। তাহারা পরিশ্রমও করে না, সুতোও কাটে না। কিন্তু আমি তোমাদের বলিতেছি, সুলাইমান রাজা এত জাকজমকের মধ্যে থাকিয়াও এইগুলির একটারও মতো নিজেকে সাজাইতে পারেন নাই। মাঠে যে ঘাস আজ আছে, আর আগামীকাল চুলায় ফেলিয়া দেওয়া হইবে। খোদা তাহা যখন এইভাবে সাজান, তখন ওহে অল্প বিশ্বাসীরা, তিনি যে তোমাদের সাজাইবেন তাহা কত না নিশ্চয়ই। কি খাওয়া দাওয়া করিবে ভাবিয়া ব্যস্ত হইও না বা অস্থির হইও না। এই দুনিয়ার অন্যান্য জাতিরা ওই সমস্ত বিষয় লইয়া ব্যস্ত হয়। ইহা ছাড়া তোমাদের পিতা তো জানেন তোমাদের এইগুলির দরকার আছে। তাহার চেয়ে বরং খোদার রাজ্যের বিষয়ে ব্যস্ত হও, তাহা হইলে এইগুলিও তোমরা পাইবে। আমার মেষের ছোট দল, ভয় করিও না। কারণ তোমাদের পিতার ইচ্ছা এই যে তাহার রাজ্য তিনি তোমাদের দিবেন। তোমাদের বিষয় সম্পত্তি বিক্রি করিয়া ভিক্ষা হিসাবে দান করো। যে টাকার থলি কখনো পুরাতন হয় না, তাহাই নিজেদের জন্য তৈরি করো। অর্থাৎ যে ধন চিরদিন টিকিয়া থাকে, তাহাই বেহেস্তে জমা করো। সেখানে চোরও আসে না এবং পোকায়ও নষ্ট করে না। তোমাদের ধন যেখানে থাকিবে, তোমাদের মনও সেখানে থাকিবে। প্রস্তুত থাকিবার বিষয়ে শিক্ষা। কোমরে কাপড় জড়াইয়া এবং তোমাদের বাতি জ্বালাইয়া লইয়া প্রস্তুত থাকো। তোমরা এমন লোকদের মতো হও যাহারা তাহাদের মনিবের জন্য অপেক্ষা করিয়া থাকে, যেন তিনি বিবাহ বোঝ হইতে ফিরিয়া আসিয়া দরজায় আঘাত করিলেই তাহারা দরজা খুলিয়া দিতে পারে। মনিব যে গোলামদের জাগিয়া থাকিতে দেখিবেন, তাহারাই ধন্য। আমি তোমাদের সত্য বলিতেছি, সেই মনিব কোমরে কাপড় জড়াইয়া লইয়া তাহাদের বসাইবেন এবং আসিয়া নিজেই তাহাদের খাওয়াইবেন। ধন্য সেই সমস্ত গোলাম যাহাদের তিনি আসিয়া জাগিয়া থাকিতে দেখিবেন, তাহা সে মধ্যরাত্রে হোক বা শেষ রাত্রে হোক। এই কথা তোমরা জানিও, চোর কোন সময় আসিবে তাহা যদি বাড়ির কর্তা জানিতেন, তাহা হইলে সেই চোরকে তাহার ঘরে ঢুকিতে দিতেন না। সেইভাবে তোমরাও প্রস্তুত থাকো, কারণ যে সময়ের কথা তোমরা চিন্তাও করিবে না, সেই সময়েই মনুষ্যপুত্র আসিবেন। তখন পিতর বলিলেন, প্রভু, আপনি এই গল্পটি কি আমাদের জন্য বলিতেছেন না সকলের জন্য বলিতেছেন? উত্তরে খোদাবন্দ ঈসা বলিলেন, সেই বিশ্বস্ত ও জ্ঞানী কর্মচারী কে যাহাকে তাহার মনিব তাহার গোলামদের ঠিক সময়ে খাবার ভাগ করিয়া দিবার ভার দিবেন, সেই গোলামই ধন্য। যাহাকে তাহার মনিব আসিয়া বিশ্বস্তভাবে কাজ করিতে দেখিবেন। আমি তোমাদের সত্যই বলিতেছি, সে মনিব তাহাকে তাহার সমস্ত বিষয় সম্পত্তির ভার দিবেন। কিন্তু ধরো, সেই গোলাম মনে মনে বলিল, আমার মনিব আসিতে দেরি করিতেছেন। সেই সুযোগে সে গোলাম বাদীদের মারধর করিতে শুরু করিল এবং খাওয়া দাওয়া করিবার পরে মদ খাইয়া মাতাল হইল। তাহা হইলে যে দিন ও যে সময়ের কথা সে চিন্তাও করিবে না, সেই দিন ও সেই সময়েই তাহার মনিব আসিয়া হাজির হইবেন। তিনি তাহাকে ভীষণ শাস্তি দিয়া ঈমান আনে নাই এমন লোকদের মধ্যে তাহার স্থান ঠিক করিবেন। যে গোলাম তাহার মনিবের ইচ্ছা জানিয়েও প্রস্তুত থাকে নাই, কিংবা মনিব যাহা চান তাহা করেন নাই, তাহাকে ভীষণভাবে শাস্তি পাইতে হইবে। কিন্তু না জানিয়া যে শাস্তি পাইবার কাজ করিয়াছে, তাহার অল্পই শাস্তি হইবে। যাহাকে বেশি দেওয়া হয়, তাহার নিকট হইতে বেশি দাবি করা হইবে, আর লোকে যাহার নিকট বেশি রাখিয়াছে, তাহার নিকট হইতে তাহারা বেশি চাহিবে। আমি দুনিয়াতে আগুন জ্বালাইতে আসিয়াছি। যদি তাহা আগেই জ্বলিয়া উঠিত, তবে কত না ভালো হইত। আমাকে একটা বাপতিস্মা গ্রহণ করিতে হইবে, আর যতদিন পর্যন্ত তাহা না হয় ততদিন পর্যন্ত আমার দুঃখের শেষ নাই। তোমাদের কি মনে হয় যে আমি দুনিয়াতে শান্তি দিতে আসিয়াছি? না, তাহা নয়, আমি শান্তি দিতে আসি নাই, বরং মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাইতে আসিয়াছি। এখন হইতে এক বাড়ির পাঁচজন ভাগ হইয়া যাইবে, তিনজন দুইজনের বিরুদ্ধে আর দুইজন তিনজনের বিরুদ্ধে। তাহারা এইভাবে ভাগ হইয়া যাইবে, পিতা ছেলের বিরুদ্ধে ও ছেলে পিতার বিরুদ্ধে, মা মেয়ের বিরুদ্ধে ও মেয়ে মায়ের বিরুদ্ধে, শাশুড়ি বউয়ের বিরুদ্ধে ও বউ শাশুড়ির বিরুদ্ধে। তারপর ঈসা লোকদের বলিলেন, আপনারা পশ্চিম দিকে মেঘ করিতে দেখিলেই বলেন ঝড় আসিতেছে, আর তাহাই হয়। আবার দক্ষিণা বাতাস বহিতে দেখিলে বলেন গরম পড়িবে, আর তাহাই হয়। আপনারা ভণ্ড, আপনারা দুনিয়া ও আকাশের চেহারার অর্থ বুঝিতে পারেন, অথচ ইহা কেমন যে আপনারা এখনকার সময়ের অর্থ বুঝেন না। যাহা ঠিক তাহা আপনারা নিজেরা ভাবিয়া স্থির করেন না কেন? আপনারা বিপক্ষের সঙ্গে বিচারকের নিকটে যাইবার সময়ে পথেই তাহার সঙ্গে একটা মীমাংসার চেষ্টা করিবেন, তাহা না হইলে সে আপনাকে বিচারকের নিকটে টানিয়া লইয়া যাইবে। তখন বিচারক আপনাকে পুলিশের হাতে দিবে এবং পুলিশ জেলে দিবে। আমি আপনাকে বলিতেছি, শেষ পয়সাটা না দেওয়া পর্যন্ত আপনি কিছুতেই জেল হইতে ছাড়া পাইবেন না। মন ফিরাইবার বিষয়ে শিক্ষা। সেই সময় সেখানে উপস্থিত কয়েকজন লোক ঈসাকে গালিল প্রদেশের কয়েকজন লোকের বিষয়ে বলিল। তাহারা বলিল যে এই গালিলীয়রা যখন কুরবানি দিবার জন্য পশু জবহ করিতেছিল, তখন রোমীয় শাসনকর্তা পিলাত তাহাদেরই কাটিয়া পশুর রক্তের সঙ্গে তাহাদের রক্ত মিশাইয়াছিলেন। এই কথা শুনিয়া ঈসা বলিলেন, আপনাদের কি মনে হয় যে সেই গালিলীয়রা ওইভাবে যন্ত্রণা ভোগ করিয়াছে বলিয়া তাহারা অন্য সমস্ত গালিলীয়ের চেয়ে বেশি পাপী ছিল? আমি আপনাদের বলিতেছি, তাহা নয়। তবে পাপ হইতে মন না ফিরাইলে আপনারও সকলে বিনষ্ট হইবেন। শিলোহের উঁচু ঘরখানা পড়িয়া যাওয়াতে যে 18 জনের মৃত্যু হইয়াছিল, আপনাদের কি মনে হয় যে জেরুজালেমের বাকি লোকদের চেয়ে তাদের বেশি দোষ ছিল? আমি আপনাদের বলিতেছি, তাহা নয়। কিন্তু পাপ হইতে মন না ফিরাইলে আপনারও সকলে বিনষ্ট হইবেন। তারপর শিক্ষা দিবার জন্য ঈসা এই গল্পটি বলিলেন। কোনো একজন লোকের আঙ্গুর ক্ষেতে একটা ডুমুর গাছ লাগান হইয়াছিল। একবার তিনি আসিয়া ফলের খোঁজ করিলেন, কিন্তু পাইলেন না। তখন তিনি মালিককে বলিলেন, দেখো, 3 বৎসর ধরিয়া এই ডুমুর গাছে আমি ফলের খোঁজ করিতেছি, কিন্তু কিছুই পাইতেছি না, এই জন্য তুমি গাছটা কাটিয়া ফেলো। কেন ইহা শুধু শুধু জমি নষ্ট করিবে? মালি উত্তর দিল, হুজুর, এই বৎসরও উহা থাকিতে দিন, আমি উহার চারিপাশে খুঁড়িয়া সার দিব, তারপর যদি ফল ধরে তো ভালোই, তাহা না হইলে আপনি উহা কাটিয়া ফেলিবেন। একজন কুজা স্ত্রী লোককে সুস্থ করা। কোনো এক বিশ্রামবারে ঈসা একটা মজলিসখানায় শিক্ষা দিতেছিলেন। সেখানে এমন একজন স্ত্রী লোক ছিল যাহাকে একটা ভূত 18 বৎসর ধরিয়া অসুখে ভোগাইতেছিল। সে কুজা ছিল এবং একেবারেই সোজা হইতে পারিত না। ঈসা তাহাকে দেখিলেন এবং তাহাকে নিকটে ডাকিয়া বলিলেন, মা, তোমার অসুখ হইতে তুমি মুক্ত হইলে। এই কথা বলিয়া ঈসা তাহার উপর হাত রাখিলেন, আর তখনই সে সোজা হইয়া গেল এবং খোদার গৌরব করিতে লাগিল। ঈসা বিশ্রামবারে সুস্থ করিয়াছেন বলিয়া মজলিস খানার নেতা বিরক্ত হইয়া লোকদের বলিলেন, কাজ করিবার জন্য 6 দিন তো আছেই, সেই জন্য বিশ্রামবারে না আসিয়া ওই 6 দিনের মধ্যে আসিয়া সুস্থ হইও। তখন খোদাবন্ত ঈসা সেই নেতাকে বলিলেন, আপনারা ভণ্ড, বিশ্রামবারে আপনারা সকলে কি আপনাদের বলদ বা গাধাকে গোয়ালঘর হইতে খুলিয়া পানি খাওয়াইতে লইয়া যান না? তবে ইব্রাহিমের বংশের এই যে স্ত্রী লোকটিকে 18 বৎসর ধরিয়া শয়তান বাঁধিয়া রাখিয়াছিল, সেই বাঁধন হইতে বিশ্রামবারে কি তাহাকে মুক্ত করা উচিত নয়? তিনি এই কথা বলিলে পর যাহারা তাহার বিরুদ্ধে ছিল তাহারা সকলে লজ্জা পাইল, কিন্তু অন্য লোকেরা তাহার এই সমস্ত মহান কাজ দেখিয়া আনন্দিত হইল।